বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এখন পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত। সূরা মায়েদার 3 নম্বর আয়াতের তেলাওয়াত পরিবেশন করছেন কারি রাহিম খাকি।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুরিমাত عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به والمنخنقة والموقوذة والمتردية والنطيحة وما أكل السبع إلا ما ذكيتم وما ذبح على النصب وأن تستقسموا اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوهم واخشون اليوم أكملت لكم دينكم وأتممت غير متجانف لإثم فإن الله غفور رحيم صدق الله العلي العظيم।
বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে মৃত জীব, রক্ত, শুকরের গোশত, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে জবাই করা জীব, এবং কণ্ঠ রুদ্ধ হয়ে, আহত হয়ে, উপর থেকে পড়ে গিয়ে বা ধাক্কা খেয়ে মরা, অথবা কোনো হিংস্র প্রাণী চিরে ফেলেছে এমন জীব, তোমরা জীবিত পেয়ে যাকে জবাই করেছ সেটি ছাড়া। আর যা কোনো বেদী মূলে জবাই করা হয়েছে তাও তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। এছাড়াও স্বর নিক্ষেপের মাধ্যমে নিজেদের ভাগ্য নির্ণয় করাও তোমাদের জন্য জায়েজ নয়। এগুলো ফাসিকি কাজ। আজ তোমাদের দীনের বিরুদ্ধাচরণের ব্যাপারে কাফেররা পুরোপুরি নিরাশ হয়ে পড়েছে, কাজেই তোমরা তাদেরকে ভয় করো না, বরং আমাকে ভয় করো। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, আমার নিয়ামত তোমাদের প্রতি সম্পূর্ণ করেছি এবং তোমাদের জন্য ইসলামকে তোমাদের দিন হিসেবে গ্রহণ করে নিয়েছি। কাজেই তোমাদের উপর হালাল ও হারামের যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে তা মেনে চলো। তবে যদি কোনো ব্যক্তি ক্ষুধার জ্বালায় বাধ্য হয়ে ওইগুলোর মধ্য থেকে কোনো একটি জিনিস খেয়ে নেয় গুনাহের প্রতি কোনো আকর্ষণ ছাড়াই, তাহলে নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল ও অনুগ্রহকারী। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শনিবার 11 সেপ্টেম্বর, 27 ভাদ্র এবং ফার্সি 20 শাহরিভার। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11600 কিলোহার্টসে এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্টসে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন ইহুদিবাদী ইসরায়েল ও আরব লীগের ইরান বিরোধী প্রচারণা জোরদার এবং বাংলাদেশে হিউম্যান মিল্ক ব্যাংক চালুর উদ্যোগ থমকে থাকা সম্পর্কে আলাদা দুটি প্রতিবেদন। এরপর রয়েছে ধারাবাহিক আলোচনা ইরান ভ্রমণ। পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে রয়েছে ইরান ইরাক যুদ্ধের ইতিহাস। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ, তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। আইএইএতে ইরান বিরোধী যেকোনো প্রস্তাবের বিরুদ্ধে ভেটো দেবে রাশিয়া, জানিয়েছেন মিখাইল উলিয়ানভ। রাশিয়ার সঙ্গে সর্বাত্মক যুদ্ধ শুরু হতে পারে, ইউরোপীয় সম্মেলনে ইউক্রেনে প্রেসিডেন্ট জেলেনস্কির হুমকি। শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর করোনা বাড়লে পুনরায় বন্ধ করে দেওয়া হবে, বাংলাদেশের শিক্ষামন্ত্রীর ঘোষণা। এবং ভারতের বিজেপি শাসিত গুজরাটের মুখ্যমন্ত্রীর পদ থেকে আকস্মিকভাবে ইস্তফা দিয়েছেন বিজয় রূপানি। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন, এবারে বিস্তারিত। পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। আটলান্টিক মহাসাগরে মিশন সম্পন্ন করে দেশে ফেরা 75তম নৌবহরের কমান্ডার ও তার সহযোগী সবাইকে অভিনন্দন জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেই। তিনি সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল মুসাভির কাছে পাঠানো এক বার্তায় বলেছেন, আটলান্টিক মহাসাগরে গুরুত্বপূর্ণ মিশন সম্পন্ন করে ইরানের সেনাবাহিনীর নৌ ইউনিটের 75তম নৌবহরের দৃঢ় ও সম্মানজনক প্রত্যাবর্তনে আমি অভিনন্দন জানাচ্ছি। ইরানের ইতিহাসে এই প্রথম এ ধরনের অভিযান পরিচালিত হয়েছে। সর্বোচ্চ নেতা আরও বলেন, আলহামদুলিল্লাহ বর্তমানে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনী তার সচেতন, সাহসী এবং অক্লান্ত পরিশ্রমী সদস্যদের নিয়ে ময়দানে উপস্থিত রয়েছে এবং গৌরবময় ইসলামী বিপ্লবের মহান লক্ষ্যের জন্য সংগ্রাম করতে সদা প্রস্তুত। এই সক্ষমতা সংরক্ষণ করে তা আরও বৃদ্ধি করুন। তিনি বলেন, এই নৌবহরের কমান্ডার এবং এর সঙ্গে জড়িত প্রত্যেকের কাছে আমার ধন্যবাদ পৌঁছে দিন। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার আন্তর্জাতিক সংস্থাগুলোয় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ইউলিয়াম প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে যে কোনো প্রস্তাবে ভেটো দেবে তার দেশ। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএর বোর্ড অব গভর্নর্সে তেহরানের বিরুদ্ধে প্রস্তাব না তোলার জন্য তিন পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানান।
উলিয়ানব সুস্পষ্ট করে বলেন, কোন রকমের অস্পষ্টতা নেই যে আইএইএর বোর্ড অব গভর্নর্সে ইরান বিরোধী প্রস্তাব তোলা হলে রাশিয়া তাতে ভেটো দেবে। সেক্ষেত্রে যেসব দেশ ইরান বিরোধী প্রস্তাব পাশের স্বপ্ন দেখছে তারা যেন সেটি ভুলে যায়। উলিয়ানব বলেন, এমন কোন প্রস্তাব উত্থাপনের প্রয়োজন নেই যা হবে দায়িত্বজ্ঞানহীন এবং পরিস্থিতিকে ভিন্ন দিকে নিয়ে যায়। কূটনৈতিকভাবে ভালো কিছু পদক্ষেপ নেয়ার তিনি আহ্বান জানান। এর আগে বৃহস্পতিবার মিখাইল উলিয়ানব এক টুইটার বার্তায় বলেছিলেন, তেহরানের বিরুদ্ধে এমন কোনো প্রস্তাব পাশ করার দরকার নেই, কারণ এটি শুধু দায়িত্বজ্ঞানহীনই হবে না, বরং এতে পরিস্থিতি চরমভাবে বিগড়ে যাবে। তিনি জোর দিয়ে বলেন, কূটনীতি হচ্ছে সমস্যা সমাধানের ভালো পথ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির জেলেনস্কি নিশ্চিত করে বলেছেন, রাশিয়ার সঙ্গে তার দেশের সর্বাত্মক যুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। গতকাল ইয়াল্টা ইউরোপিয়ান সামিট স্ট্র্যাটেজি বা ইএস এর সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। জেলেনস্কি বলেন, আমি মনে করি সর্বাত্মক যুদ্ধের সম্ভাবনা রয়েছে। যদি যুদ্ধ না হতো তাহলে ভালো হতো, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেই সম্ভাবনাই দেখা দিয়েছে। রাশিয়া যখন বারবার বলছে যে শান্তি আলোচনার ব্যাপারে ইউক্রেন আগ্রহ হারিয়েছে, তখন এই কঠোর মন্তব্য করলেন জেলেনস্কি। তিনি আরও বলেছেন, সত্যিকার অর্থে পুতিনকে নিয়ে ভাবনার সময় আমার নেই। আমার কাছে মনে হয় তারা যৌক্তিকভাবে সমস্যা সমাধানে আগ্রহী নন। যুদ্ধ শেষ এবং দ্রুত সমস্যা সমাধানে তাদের কোনো পদক্ষেপ দেখছে না। সম্প্রতি আমেরিকা থেকে অস্ত্র ও সামরিক সহায়তা পৌঁছেছে ইউক্রেনে। এর কঠোর সমালোচনা করেছে রাশিয়া। মস্কো বলছে, মার্কিন অস্ত্রের চালান পাওয়ার পর ইউক্রেন বিপজ্জনক আচরণ করতে পারে, যার জন্য তাদেরকে অনুতপ্ত হতে হবে। ইহুদিবাদী ইসরায়েল এবং পারস্য উপসাগরীয় কয়েকটি আরব দেশকে সঙ্গে নিয়ে পারস্য উপসাগরে একটি যৌথ সমুদ্র ড্রোন টাস্কফোর্স গঠন করবে আমেরিকা। মধ্যপ্রাচ্য ভিত্তিক মার্কিন পঞ্চম নৌবহর সম্প্রতি এই সিদ্ধান্ত নিয়েছে। মার্কিন পঞ্চম নৌবহর বুধবার ঘোষণা করেছে যে তারা একটি নতুন টাস্কফোর্স গঠন করবে, যার সঙ্গে এয়ারবোর্ন নৌজাহাজ ও আন্ডারওয়াটার ড্রোন যুক্ত থাকবে। সমুদ্রে জাহাজে হামলার ঘটনা নিয়ে যখন ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে মধ্যপ্রাচ্যের কয়েকটি আরব দেশ ও ইহুদিবাদী ইসরায়েলের মধ্যে উত্তেজনা চলছে, তখন এই খবর বের হল। মার্কিন পঞ্চম নৌবহরের সদর দফতরের এ বিষয়ে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানিয়েছে, তবে তারা বলেছে আগামী কয়েক মাসের মধ্যে মধ্যপ্রাচ্য অঞ্চল তাদের ড্রোন বহরের সক্ষমতা দেখাবে। ইরানের নূর নিউজ এজেন্সি বলেছে, দীর্ঘ কয়েক বছর ধরে মধ্য এশিয়ায় মার্কিন সেনারা একের পর এক ব্যর্থতার পর নতুন কৌশল গ্রহণ করেছে এবং এর আওতায় লোকজনের মনোযোগ আকর্ষণ এবং তাদের উপস্থিতির বৈধতা দেওয়ার লক্ষ্যে সমুদ্রভিত্তিক এই কথিত যৌথ টাস্কফোর্স গঠন করার তৎপরতা চালাচ্ছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়ে 25 এবং মধ্যপ্রাচ্যে 31 মিটার ব্যান্ডে। শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে গেলে পুনরায় বন্ধ করে দেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপুমণি। ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির রিপোর্ট।
আগামী রোববার থেকে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে গেলে পুনরায় বন্ধ করে দেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপুমণি। আজ শনিবার সকালে জামালপুর সার্কিট হাউসে এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, দীর্ঘ 17 মাস পর রোববার থেকে খোলা হচ্ছে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান। স্বাস্থ্যবিধি মেনে পাঠদান করলে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ার সম্ভাবনা কম, তারপরও সংক্রমণ বেড়ে যাবার আশঙ্কা দেখা দিলে প্রয়োজনে শিক্ষা প্রতিষ্ঠান পুনরায় বন্ধ করে দেওয়া হবে। এর আগে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক গতকাল সাংবাদিকদের বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর করোনা ভাইরাসের সংক্রমণ বাড়লে অবশ্যই শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করবে, আমরাও সেই ধরনের পরামর্শ দেব। দেশে করোনা প্রাদুর্ভাব দেখা দেবার শুরুতে গত বছর 17 মার্চ থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছিল। প্রায় দেড় বছর পর আগামী রোববার থেকে আবার সব স্কুল কলেজ খুলে দেবার প্রস্তুতি চলছে। এখন বছরের শেষভাগে এসএসসি ও এইচএসসির পাশাপাশি পঞ্চম শ্রেণীর প্রাথমিক সমাপনী পরীক্ষা, অষ্টম শ্রেণীর জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা এবং প্রাথমিক ও মাধ্যমিকের বার্ষিক পরীক্ষা গ্রহণের পরিকল্পনা রয়েছে সরকারের। দীর্ঘ ছুটিতে ছাত্রছাত্রীদের লেখাপড়ার ক্ষতি প্রসঙ্গে শিক্ষামন্ত্রী দীপুমণি আজ বলেছেন, দীর্ঘদিন শ্রেণীকক্ষে পাঠদান বন্ধ থাকলেও পড়াশোনা বন্ধ ছিল না, টেলিভিশন ও অনলাইনের মাধ্যমে পড়াশোনা চালানো হয়েছে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন আমাদের প্রতিনিধি। নিরপেক্ষ সরকার এবং নির্বাচন কমিশন গঠন ছাড়া দেশে আগামীতে জাতীয় নির্বাচন হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত দুই দিন আগে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে গিয়ে আজ দুপুরে এক আলোচনার সভায় বিএনপি মহাসচিব এই হুঁশিয়ারি দেন। তিনি বলেন, শেখ হাসিনা নির্বাচনের কথা বলেছেন, তার দলের কার্যনির্বাহী পরিষদের সভায় সবাইকে নির্বাচনের প্রস্তুতি নিতে বলেছেন। কোন নির্বাচন? যে নির্বাচন শুধুমাত্র আপনাকে নির্বাচিত করবে সেই নির্বাচন, যে নির্বাচনে আমাদের জনগণ যারা ভোটার আছে তারা ভোট দিতে যেতে পারবে না এবং তাদের বাড়িঘর আক্রমণ করা হবে, ভোট কেন্দ্রে গেলে তাদেরকে বেইজ্জতি করা হবে, নির্যাতন করা হবে, সেই নির্বাচন, যে নির্বাচনের আগের রাতেই আপনারা দখল করে নিয়ে চলে যাবেন সেই নির্বাচন। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলাদেশে আর সেই ধরনের নির্বাচন হবে না। ভারতের বিজেপি শাসিত গুজরাটের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন বিজয় রূপানি। আজ তিনি এক সংবাদ সম্মেলনে আকস্মিকভাবে এই ঘোষণা দেন। আরও জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি।
ভারতের বিজেপি শাসিত গুজরাটের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন বিজয় রূপানি। আজ শনিবার তিনি এক সংবাদ সম্মেলনে এ সংক্রান্ত ঘোষণা করেন। এর আগে রাজ্যপাল আচার্য দেবব্রতের সঙ্গে দেখা করে তার কাছে পদত্যাগপত্র দেন বিজেপি নেতা ও মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। গুজরাটের কংগ্রেস নেতা হার্দিক প্যাটেল বিজয় রূপানির পদত্যাগ প্রসঙ্গে বলেন, করোনার ধাক্কায় রাজ্যের অর্থনীতি ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এমন পরিস্থিতিতেও বিজেপি নেতৃত্ব গুজরাটের কথা না ভেবে রাজনৈতিক সমীকরণ মেলানোর চেষ্টা করে যাচ্ছে। আজ সংবাদ সম্মেলনে মুখ্যমন্ত্রী বিজয় রূপানি বলেন, সময়ের সাথে সাথে দায়িত্ব বদলায়। ইস্তফা দেওয়ার পরে বিজয় রূপানি বলেন, নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি গুজরাটে বিধানসভা ভোটে লড়বে। গুজরাটে আগামী বছর বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। 2016 সালে বিজয় রূপানি গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। 2017 সালে বিধানসভা নির্বাচনে কঠিন লড়াই হলেও প্রধানমন্ত্রী নিজের রাজ্যে ক্ষমতায় ফেরে গেরুয়া শিবির। এ নিয়ে গত দুমাসে তিন রাজ্যে মুখ্যমন্ত্রী পাল্টে ফেলল বিজেপি। কর্ণাটক এবং উত্তরাখণ্ডের পরে এবার গুজরাটের মুখ্যমন্ত্রী পরিবর্তনের সিদ্ধান্ত বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। 2017 সালে মুখ্যমন্ত্রী পদের জন্য দাবিদার ছিলেন নীতিন প্যাটেল। তিনি গুজরাটের প্রভাবশালী পাটিদার সম্প্রদায়ের নেতা, সেবার তাকে উপমুখ্যমন্ত্রী করা হয়। এবার কি তাহলে নীতিন প্যাটেলই মুখ্যমন্ত্রী হয়ে উঠতে চলেছেন, সেই জল্পনায় এখন রাজনৈতিক মহলে চলছে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
বলছিলেন আমাদের প্রতিনিধি। আফগানিস্তানের সাবেক ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালের ভাই রুহুল্লাহ আজিজ সালেকে হত্যা করেছে তালেবান। রাজধানী কাবুল দখলের পর তালেবানের সঙ্গে পাঞ্জশির উপত্যকায় তালেবান বিরোধী জোটের লড়াইয়ের সময় তিনি নিহত হন। আফগানিস্তানের নিয়ন্ত্রণ তালেবানের হাতে চলে যাওয়ার পর এই গোষ্ঠীর সঙ্গে পাঞ্জশির উপত্যকার যোদ্ধাদের লড়াই চলছিল এবং তার গুরুত্বপূর্ণ নেতা ছিলেন রুহুল আজিজ। বার্তা সংস্থা রয়টার্সকে এই মৃত্যুর কথা নিশ্চিত করেন তার ভাইপো এবাদুল্লাহ সালে। তিনি গতকাল জানান, তারা আমার চাচাকে বৃহস্পতিবার হত্যা করেছে, তারা তার লাশ দাফন করতে দিচ্ছে না, তারা জানিয়েছে আমার চাচার মৃতদেহ পচিয়ে ফেলবে। তালেবানের একটি সূত্র জানিয়েছে, পাঞ্জশিরের লড়াইয়ের সময় রুহুল্লাহ সালে নিহত হন। আফগানিস্তানের সাবেক ন্যাশনাল ডাইরেক্টরেট অব সিকিউরিটির প্রধান ছিলেন রুহুল্লাহ আজিজ সালে। পাঞ্জশির ভিত্তিক ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অঙ্গীকার ব্যক্ত করেছে যে প্রাদেশিক রাজধানী বাজারাকের পতন হলেও তারা তালেবান বিরোধী লড়াই অব্যাহত রাখবে। এই জোটের নেতৃত্ব দিচ্ছেন আহমেদ মাসুদ। মিয়ানমারের সামরিক বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত 20 জন নিহত হয়েছে। মিয়ানমারের সামরিক অভ্যুত্থান বিরোধী ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট বা এনইউজি ক্ষমতা দখলকারীদের বিরুদ্ধে গণপ্রতিরক্ষা যুদ্ধের ঘোষণা দেওয়ার পর এটিই সবচেয়ে বড় সংঘর্ষের ঘটনা। এনইউজি সেখানে ছায়া সরকারের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। বিভিন্ন সূত্র জানিয়েছে, মিয়ানমারের মগওয়ে অঞ্চলের মিনথর এলাকায় গত বৃহস্পতিবার থেকে ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্টের সদস্যদের সঙ্গে সামরিক বাহিনীর সদস্যদের সংঘর্ষ শুরু হয় এবং পরদিন শুক্রবারও তা চলে। মিনথর এলাকার 42 বছর বয়সী একজন বাসিন্দা বলেছেন, সামরিক বাহিনী গোলা ছুড়েছে, আমাদের গ্রামের অনেকগুলো বাড়ি পুড়ে গেছে, তার নিজের 17 বছরের সন্তানও নিহত হয়েছে বলে জানান তিনি। সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত মিয়ানমার সরকারের সংসদ সদস্যদের নিয়ে এনইউজির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দোয়ালাসি গত মঙ্গলবার ফেসবুকে পোস্ট করা ভিডিও বার্তায় সামরিক জান্তার বিরুদ্ধে গণপ্রতিরক্ষা যুদ্ধের ঘোষণা দেন। এতে তিনি সামরিক বাহিনী ও সরকারের কর্মকর্তাদের এনইউজির পক্ষ নেওয়ার আহ্বান জানান। মার্কিন আসন্ন কংগ্রেস নির্বাচনে কথিত হস্তক্ষেপের অভিযোগ তোলায় মস্কোয় নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূতকে তলব করেছে রাশিয়া। চলতি মাসের শেষ দিকে মার্কিন কংগ্রেসের এই নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রের বরাত দিয়ে রাশিয়ার বার্তা সংস্থা জানিয়েছে, রাশিয়ার তলবের কারণে মস্কোয় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জন সুলিভান গতকাল রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান এবং সেখানে তিনি 20 মিনিট অবস্থানের পর মন্ত্রণালয় ত্যাগ করেন। আর এরই সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11600 কিলোহার্টসে এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্টসে। শ্রোতাবন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিম এশিয়ায় তাদের আরব মিত্ররা ফের ইরানকে এ অঞ্চলের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে অভিহিত করেছে। নতুন করে তাদের ইরান বিরোধী তৎপরতা সম্পর্কে দৃষ্টিপাতের প্রথমে রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরিবেশন করছেন রেজওয়ান হোসেন।
মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিম এশিয়ায় তাদের আরব মিত্ররা সাম্প্রতিক দিনগুলোতে শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে ইরান বিরোধী প্রচারণা জোরদার করেছে এবং ইরানকে এ অঞ্চলের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে অভিহিত করেছে। আরব লীগের স্বঘোষিত চারপক্ষীয় কমিটি সম্প্রতি এক বৈঠকে একটি বিবৃতি প্রকাশ করেছে, যেখানে দখলদার ইসরায়েলের বেআইনি পরমাণু অস্ত্র কর্মসূচির বিষয়টি এড়িয়ে গিয়ে ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচিকে হুমকি হিসেবে অভিহিত করা হয়েছে। একই সঙ্গে তারা ইরানের সমস্ত পরমাণু প্রকল্পের উপর আন্তর্জাতিক পরিদর্শনেরও আহ্বান জানিয়েছে। এদিকে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইয়ের লাপিদও মস্কো সফরকালে পরমাণু অস্ত্র তৈরির প্রচেষ্টার জন্য ইরানকে অভিযুক্ত করেছেন। তিনি স্পুতনিককে দেয়া সাক্ষাৎকারে দাবি করেছেন, ইরান পরমাণু অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। এছাড়া তিনি গত বৃহস্পতিবার রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরোভের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ইরানের বিরুদ্ধে হুমকির ভাষায় বক্তব্য দিয়ে দাবি করেছেন, তেহরান পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে। জাতিসংঘে ইরানের স্থায়ী প্রতিনিধির সহকারী জাহারা আরশাদি এই সংস্থার প্রধানের কাছে লেখা চিঠিতে ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির বিরুদ্ধে ইসরায়েলি কর্মকর্তাদের হুমকির কথা উল্লেখ করে ইরানের ব্যাপারে ইসরায়েলের সামান্যতম ভুলের পরিণতির ব্যাপারে হুঁশিয়ার করে দিয়েছেন। তিনি বলেছেন, জাতীয় স্বার্থ রক্ষার অধিকার ইরানের রয়েছে। এ অবস্থায় ইসরায়েল ও তাদের আরব মিত্ররা যারা কিনা সাম্প্রতিক দিনগুলোতে সম্পর্ক ঘনিষ্ঠ করেছে, তারা কি আদৌ আঞ্চলিক নিরাপত্তা নিয়ে চিন্তিত? এর উত্তরে বলা যায়, তারা এ ব্যাপারে মোটেও চিন্তিত নয়। তারা আসলে ইরানের বিরুদ্ধে হইচই সৃষ্টি করে কয়েকটি লক্ষ্য অর্জন করতে চায়। এর মধ্যে প্রধান লক্ষ্য হচ্ছে ফিলিস্তিন সমস্যাকে ধামাচাপা দেয়া এবং মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ ও সংঘাত সৃষ্টির মূল কারণকে আড়াল করা। কেননা যুক্তরাষ্ট্র, ইসরায়েল, সৌদি আরব ও আরও কয়েকটি আরব দেশ মিলে এ অঞ্চলে সংকট সৃষ্টি করে রেখেছে। বাস্তবতা হচ্ছে, ইসরায়েল ও তাদের কয়েকটি আরব মিত্রদেশ ফিলিস্তিনিদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে এবং তারাই এ অঞ্চলের সংকটের মূল কারণ। এ কারণেই ইরানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলে তারা নিজেদের অপকর্ম ঢাকার চেষ্টা করছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতের এবারে নজর দিচ্ছি বাংলাদেশের দিকে। বাংলাদেশে গত পাঁচ বছর ধরে আটকে আছে হিউম্যান মিল্ক ব্যাংক চালুর উদ্যোগ। ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকের কাছে এ বিষয়ে ধর্মীয় ব্যাখ্যা চাওয়া হলেও তা পাওয়া যায়নি আজও। এ সম্পর্কে এখন রয়েছে পর্যবেক্ষক প্রতিক্রিয়া সহ ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন।
জাতক কিংবা মায়ের দুধ স্বল্পতায় আক্রান্ত শিশুদের পান করানোর জন্য অন্য মায়ের দুধ সংগ্রহ করে তা উপযুক্তভাবে সংরক্ষণের মাধ্যমে মাতৃদুগ্ধ ব্যাংক প্রতিষ্ঠার সূচনা হয় 1943 সালে ব্রাজিলে। ইউরোপের 20টির বেশি দেশে মাতৃদুগ্ধ সংরক্ষণাগার রয়েছে। বাংলাদেশে মাতৃদুগ্ধ ব্যাংক প্রতিষ্ঠা নিয়ে আপত্তি উঠেছে দেশের শীর্ষ আলেম ও মুফতিদের তরফ থেকে। তারা উদ্বেগ প্রকাশ করে বলেছেন, এমন উদ্যোগ নবজাতক অনেক শিশুর জন্য আপাত দৃষ্টিতে উপকারী মনে হলেও মুসলিম সমাজের আত্মীয়তার বন্ধনে মারাত্মক সমস্যার সৃষ্টি করবে। তারা ব্যাখ্যা করে বলেছেন, যেহেতু এই মিল্ক ব্যাংকে একসঙ্গে অনেক মায়ের দুধ একত্রিত থাকবে, তাই কোন মায়ের দুধ কোন শিশুকে দেয়া হচ্ছে তা নির্ণয় করাও অসম্ভব হয়ে যাবে, ফলে অজানা অসংখ্য দুধ ভাই বোনের সৃষ্টি হবে। আর ইসলামী শরিয়া মোতাবেক এই দুধ ভাই বোনের মধ্যে বিয়ে হারাম। এক্ষেত্রে এই আশঙ্কা রয়েছে যে ভবিষ্যতে এ বিয়ের ক্ষেত্রে দুধ ভাই বোনের বিষয়টি অজ্ঞাত থেকে যাবে। এ প্রসঙ্গে জাতীয় তফসির পরিষদ বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা আহমেদ আব্দুল কাইয়ুম রেডিও তেহরানকে বলেন,
হিউম্যান মিল্ক ব্যাংকের ব্যাপারে ওআইসির যে শরিয়া বোর্ড, তারা এটাকে নাজায়েজ ফতোয়া দিয়েছে। হিউম্যান মিল্ক ব্যাংকের যারা উদ্যোক্তা তারা বলছেন যে তারা ইরান, ইরাক, কুয়েত, পাকিস্তান বিভিন্ন দেশের কথা বলছেন, কিন্তু ওআইসির শরিয়া তারা বলছে যে না, তাদের এই তথ্য ঠিক না। তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি যে উদ্যোগটা যদিও বাজির দৃষ্টিতে ভালো দেখা যায়, কিন্তু এটা হয়তো শেষ পর্যন্ত একটা হজবরল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, এবং এতে করে আপনার হারাম একটা বিষয় ছড়িয়ে পড়তে পারে সর্বত্র।
হিউম্যান মিল্ক ব্যাংক সম্পর্কে ধর্মীয় ব্যাখ্যা জানতে চেয়ে 2019 সালের 30 আগস্ট ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকের বরাবরে চিঠি পাঠিয়েছে উদ্যোক্তারা, তবে এ ব্যাপারে আজ পর্যন্ত কোনো সিদ্ধান্ত পাওয়া যায়নি। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
সংবাদ পাশের অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন। শ্রোতা বন্ধুরা, এবারে রয়েছে ধারাবাহিক আলোচনা ইরান ভ্রমণ।
ইরান ভ্রমণ।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানে আছেন ভালো সুস্থ আছেন। ইরান ভ্রমণ শীর্ষক সাপ্তাহিক আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সোহেল আহমেদ
এবং আমি রেজওয়ান হোসেন।
বলেছিলাম যে বিশাল একটি দেশ ইরান। এ দেশের অনাচ্ছে কানাচ্ছে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ইতিহাস, ঐতিহ্য, পুরাতত্ত্ব আর সংস্কৃতির বিচিত্র সমৃদ্ধ উপাদান। গত কয়েকটি আসরে আমরা ইরানের দক্ষিণাঞ্চলীয় ঐতিহাসিক প্রদেশ জাহেদান সফর করেছি। আশা করি আপনাদের মন্দ লাগেনি। আগেই বলেছি, ইরান একটি রূপবৈচিত্র্যময় প্রকৃতির দেশ। এর এক একটি প্রদেশ এক এক রকম বৈশিষ্ট্যমণ্ডিত। যুগে যুগে এদেশে বিভিন্ন রাজা বাদশাহ শাসন করেছেন, তাদের নিজস্ব সংস্কৃতি আর ঐতিহ্যে সমৃদ্ধ হয়ে আছে ইরানের মাটি।
তাদের সেই সব কীর্তি আর প্রকৃতির স্বাভাবিক দান এখন ইরানের গর্ব। গত পর্বে আমরা জাহেদানের নাম করা একটি গ্রাম লাদিজে গিয়েছিলাম। সেখানকার মনোরম প্রাকৃতিক দৃশ্য, উপভোগ্য আবহাওয়া, ঐতিহাসিক স্থাপনা, জাদুঘর ইত্যাদির সঙ্গে পরিচিত হয়েছিলাম। আজকের আসরে আমরা যাব এই প্রদেশেরই আরেকটি বিস্ময়কর নিদর্শন পোড়া শহরের দিকে। এই শহরটি সত্যি দৃষ্টি মনন অবাক করা একটি নিদর্শন। চলুন কথা না বাড়িয়ে সরাসরি চলে যাওয়া যাক, আপনারা আমাদের সঙ্গে আছেন যথারীতি এই প্রত্যাশা রইল।
বলছিলাম পোড়া শহর এখানকার মানে জাহেদান শহরের আরেকটি ঐতিহাসিক নিদর্শন। সিস্তান থেকে 67 কিলোমিটার দূরে প্রাদেশিক মূল শহর জাহেদানের দিকে যেতে পোড়া শহরটি পড়ে। পোড়া শহরটি খ্রিস্টপূর্ব 2500 সালে এটি ছিল বিশ্বের সবচেয়ে বড় শহর এবং তৎকালীন প্রাচ্য সভ্যতার কেন্দ্র। এখানকার কিচ্ছু কিচ্ছু নিদর্শন এখনো অক্ষুণ্ণ রয়েছে। এই পোড়া শহরটিতে খনন কাজ চালিয়েছেন বিশেষজ্ঞরা। তাদের খনন কাজের ফলে কিছু স্থাপত্য নিদর্শন এবং চতুর্ভুজ আকৃতির কিছু ভবনের অস্তিত্ব পাওয়া গেছে এখানে। এগুলো 6 থেকে 10 রুম বিশিষ্ট।
রুমগুলো অবশ্য পৃথক পৃথক, ছোট ছোট দেয়াল দিয়ে একটি রুমকে অপর রুম থেকে আলাদা করা হয়েছে। এছাড়া দরজা জানালা, সিঁড়ি, ইট তৈরির চুল্লি, নকশা করা মাটির পাত্র, কাঠ, পাথর এবং স্টিলের বিচিত্র সামগ্রীও পোড়া শহর খনন করে পাওয়া গেছে। হামুন ও হিরমান্দ হ্রদের পাশে অবস্থিত ঐতিহাসিক এই শহরের মর্যাদাই অন্যরকম। প্রাচ্যের প্রাচীন সভ্যতার অন্যতম গুরুত্বপূর্ণ একটি নিদর্শন এই পোড়া শহরটি। আসরের এ পর্যায়ে আমরা একটু বিরতি নিচ্ছি। শ্রোতা বন্ধুরা সঙ্গে আছেন এই প্রত্যাশা রইল।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের রেডিও তেহরানের ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিষয়ক অনুষ্ঠান ইরান ভ্রমণের আজকের আয়োজনে। পোড়া শহর নিয়ে কথা বলছিলাম আমরা। আমেরিকার বিখ্যাত ইরানবিদ রিচার্ড এন ফ্রেই ইরানের সিস্তানে অবস্থিত ঐতিহাসিক এই বিস্ময়কর নিদর্শনটি পরিদর্শন করে এই ভূখণ্ড সম্পর্কে তার অভিব্যক্তি প্রকাশ করেছেন। তিনি বলেছেন, সিস্তান হল পুরাতত্ত্ববিদ গবেষকদের জন্য একটি বেহেশত। পুরাতত্ত্ববিদরা যেসব গবেষণামূলক খনন কাজ চালিয়েছেন এই প্রাচীন স্থাপনাটিতে, সেসব গবেষণায় দেখা গেছে 5000 বছর আগে এই শহরটি ছিল বাণিজ্য ও সভ্যতার অন্যতম গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র। এখানে এরকম একটি শহর গড়ে ওঠা কিংবা একটি সভ্যতার গোড়াপত্তনের পেছনে নিঃসন্দেহে হামুন ও হিরমান্দ হ্রদের অস্তিত্ব অন্যতম কারণ।
পোড়া শহরটি কিন্তু এখন আর আবাসিক কোনো এলাকা নয়, বর্তমানে এটি কেবল একটি প্রাচীন সাইটের নাম। বলা যায় পরস্পর সংযুক্ত এবং বেশ প্রশস্ত একটি টিলাগুচ্ছের নাম। পোড়া শহরটি জাবুল শহরের দক্ষিণ পূর্বে জাবুল জাহেদান সড়কের পাশে অবস্থিত। শহরটি খ্রিস্টপূর্ব 3200 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং হঠাৎ খ্রিস্টপূর্ব 2200 বছর আগে অদৃশ্য হয়ে যায়। লেন বিট নামে একজন ব্রিটিশ সামরিক কর্মকর্তা এই শহরটি দেখার পর তার স্মৃতিকথায় এই শহরের উল্লেখ করেছেন। তিনি এই শহরটির নাম বার্ন সিটি নামে পোড়া শহর বলে স্মৃতিকথায় উল্লেখ করেছিলেন। তার ভাষ্যমতে তিনি এই শহরে অগ্নিকাণ্ডের বহু নিদর্শন দেখেছেন যা শহরটির ধ্বংসের কারণ হয়ে থাকতে পারে। পোড়া শহরটির আরও অনেক দিক নিয়ে আমরা আরও কথা বলব একটু মিউজিক বিরতির পর। সঙ্গে আছেন এই প্রত্যাশা রইল।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের রেডিও তেহরানের ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিষয়ক অনুষ্ঠান ইরান ভ্রমণের আজকের আয়োজনে। পোড়া শহর নিয়ে কথা বলছিলাম। প্রাপ্ত তথ্য অনুসারে লেন বিটের দেয়া তথ্যের চেয়ে ভিন্ন রকম তথ্য পাওয়া যায়। বলা হয়ে থাকে যে এই শহরটি ধ্বংসের মূল কারণ আগুন বা অগ্নিকাণ্ড নয়। বছরের পর বছর ধরে এই সভ্যতা ধ্বংস করেছে পানি এবং বাতাস। অনন্য এই প্রত্নতাত্ত্বিক সাইটটি বিখ্যাত ইংরেজ প্রত্নতাত্ত্বিক স্যার অরেল স্টেইন প্রথমবারের মতো অনুসন্ধান করেছিলেন। এ নিয়ে বেশ গবেষণা করেন তিনি। পোড়া শহরে পাওয়া জিনিসগুলো বিচিত্র ধরনের।
পোড়া শহরের অর্ধেকেরও বেশি উপাদানের মধ্যে রয়েছে ভাঙা মৃৎশিল্প, পাথর, ধাতু ইত্যাদি। যদিও এই প্রাচীন সাইটের ছোট্ট একটি অংশের সন্ধান পাওয়া গেছে, তবুও এখন পর্যন্ত খুব যেসব তথ্য পাওয়া গেছে সেগুলো বেশ মূল্যবান। অন্যান্য জিনিসগুলির মধ্যে 4,800 বছরের পুরনো একটি কৃত্রিম চোখ পাওয়া গেছে এই পোড়া শহরে। এই কৃত্রিম চোখটি 25 কিংবা 30 বছর বয়সী একজন মহিলার বলে মনে করা হচ্ছে, যাকে এই পোড়া শহরের একটি কবরে সমাধিস্থ করা হয়েছিল। মজার এই ঐতিহাসিক তথ্যটি বিশেষজ্ঞদের জন্য খুবই মূল্যবান।
শ্রোতা বন্ধুরা, আজকের ইরান ভ্রমণ এখানেই শেষ করছি। আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
ইরান ভ্রমণ অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে রয়েছে পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, 11 সেপ্টেম্বর শনিবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম। এদের চাকর বাকরের গুণাবলীও নেই, বললেন জাফরুল্লাহ চৌধুরী প্রথম আলো। নারী পাচারে নতুন ফাঁদ কালের কণ্ঠ। নিরপেক্ষ নির্বাচনের ব্যাপারে একমত বাংলাদেশ ব্রিটেন। মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ মানব জমিন। আফগানিস্তানে নতুন ড্রোনে হামলার হুমকি যুক্তরাজ্যের যুগান্তর। MLM কোম্পানির ফাঁদে ফেলে 100 কোটি টাকার প্রতারণা, র্যাব ইত্তেফাক। ভারতের শিরোনাম। হঠাৎ ইস্তফা গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানির, কারণ ঘিরে জল্পনা আনন্দবাজার পত্রিকা ও সংবাদ প্রতিদিন। মুসলমানদের বিরুদ্ধে মাদক জেহাদের অভিযোগ, বিতর্কে কেরলের যাজক, সংবাদ প্রতিদিন। উল্টো পুরাণ, এবার CBI ইডিকে তলব করছেন বিধানসভার স্পিকার আজকাল। শ্রোতাবন্ধুরা, এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। এদের চাকর বাকরের গুণাবলীও নেই, জাফরুল্লাহ চৌধুরী প্রথম আলোর শিরোনামের খবরে লেখা হয়েছে। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, আমি চাকর বাকরের কাছে ক্ষমা চাইছি। তিনি বলেন, এসব রাজনৈতিক নেতাকর্মীদের চাকর বাকরের গুণাবলীও নেই। সেপ্টেম্বরে ডয়চে ভেলে বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে জাফরুল্লাহ চৌধুরী মির্জা ফখরুল সম্পর্কে বলেছিলেন, বেচারা বাড়ির চাকর বাকরের মতো আছে। সেই বক্তব্যের সূত্র ধরে জাফরুল্লাহ গতকাল বলেন, আমার সাম্প্রতিক কিছু বক্তব্যে আমার রাজনৈতিক স্নেহাস্পদ ব্যক্তিরা মনোক্ষুণ্ণ হয়েছেন, কষ্ট পেয়েছেন, তাঁদের চাকর বাকরের সঙ্গে তুলনা করেছি, আমি চাকর বাকরের কাছে ক্ষমা চাইছি। তিনি আরও বলেন, বর্তমান সরকার আবার ভয়ানক চক্রান্ত শুরু করেছে, গণতন্ত্রকে হত্যা করে ভোটকে নতুন পদ্ধতিতে সর্বশান্ত করতে চাইছে। নিরপেক্ষ নির্বাচনের ব্যাপারে একমত বাংলাদেশ ব্রিটেন। মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ মানব জমিনের শিরোনামের খবরে লেখা হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইনের প্রভাব, বিধি বহির্ভূত আটক, বিধি বহির্ভূত বিচার প্রক্রিয়া এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ পুনর্ব্যক্ত করেছে ব্রিটেন। একই সঙ্গে উভয় দেশই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের গুরুত্ব, জবাবদিহিমূলক শাসন ব্যবস্থার উন্নয়নে সুশীল সমাজের উপস্থিতি ও মত প্রকাশ এবং ধর্মীয় স্বাধীনতার বিষয়ে একমত হয়েছে। ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন জানিয়েছে, বৃহস্পতিবার লন্ডনে অনুষ্ঠিত চতুর্থ স্ট্র্যাটেজিক ডায়ালগে উপরোল্লিখিত বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আফগানিস্তান সংকট সম্পর্কিত খবর এখনও বাংলাদেশ, ভারত সহ বিশ্ব মিডিয়ায় বিশেষ গুরুত্ব সহ প্রকাশিত হয়েছে। মানব জমিনের শিরোনাম, জাতিসংঘ হুঁশিয়ারি দিয়ে বলেছে তালেবান শাসন ভেঙে পড়ার দ্বারপ্রান্তে আফগানিস্তান। তারা বলেছে দেশটির যে রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট চলছে তাতে দ্রুতই 97% আফগান দারিদ্র্য সীমার নিচে চলে যাবে। আর যুগান্তরের শিরোনাম, তালেবান সরকারের সামনে 6টি চ্যালেঞ্জ। দৈনিকটি আরও লিখেছে আফগানিস্তানে নতুন ড্রোনে হামলার হুমকি যুক্তরাজ্যের। অপর এক খবরে লেখা হয়েছে তালেবান সরকারের শপথে থাকছে না রাশিয়া, স্বস্তি ভারতের। ইত্তেফাকের শিরোনাম এরকম, সাবেক ভাইস প্রেসিডেন্টের ভাইকে হত্যা করেছে তালেবান। কোনো কোনো দৈনিকের খবরে বলা হয়েছে ভয়াবহ সংঘর্ষে রক্তাক্ত আফগানিস্তানে প্রতিরোধের শেষ গড় পাঞ্জুশের উপত্যকা। বাংলাদেশে তালেবানি রাষ্ট্র নয় যে পরিমণিদের নিগৃহীত হতে হবে, মানব জমিনের এ শিরোনামের খবরে লেখা হয়েছে পরিমণিকে মাদকের মামলায় গ্রেপ্তার করে হেনস্থ করার কারণে তিনি প্রতিবাদী। উচ্চ আদালত হস্তক্ষেপ না করলে তার জামিন হয়তো আরও বিলম্বিত হতো। বাংলাদেশ তালেবানি রাষ্ট্র নয় যে পরিমণিদের নিগৃহীত হতে হবে, বিশিষ্ট সমাজচিন্তক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী এসব কথা বলেছেন। গতকাল এফডিসিতে বিনোদন জগতে মাদকের অপব্যবহার বাড়ার কারণ নিয়ে ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন মাদকের অপব্যবহার বাড়ার পেছনে রাষ্ট্রের নীরব ভূমিকা আছে। পরিমণিকে অন্যায়ভাবে বারবার রিমান্ডে নেওয়া হয়েছে। বন্যায় কৃষকের স্বপ্ন চুরমার, মানব জমিনের এ শিরোনামের প্রতিবেদনে লেখা হয়েছে বড় স্বপ্ন বড় আশা নিয়ে মাঠে নেমেছিল চিলমারি কৃষকরা। ফসল ফলিয়ে দেখবে সুখের আলো, কিন্তু সব স্বপ্ন আশা নিমিষেই ভেঙে দিল বন্যা আর টানা বৃষ্টি। বন্যার থাবায় চোখের সামনে ফসল নষ্ট হতে দেখে নীরবেই কষ্ট আর দুঃখে কাটাচ্ছে কৃষকের দিনকাল। বানের পানি শুকানো শুরু করলেও শুকায়নি কৃষকের চোখের জল। নারী পাচারে নতুন ফাঁদ, কালের কণ্ঠের এ শিরোনামের খবরে লেখা হয়েছে নারী পাচারকারীরা কৌশল পাল্টে এখন মাজারকে নিশানা করেছে। দেশের বিভিন্ন মাজারে আসা যাওয়া করা নারী, যারা বয়সে তরুণী, তাঁদের চাকরির প্রলোভন দিয়ে ভারতে পাচারের নতুন ঘটনা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর নজরে এসেছে। সংশ্লিষ্ট সূত্র বলছে টিকটক, লাইকির মতো অ্যাপ ব্যবহার করে তৈরি নাটক সিনেমায় অভিনয়ের কথা বলে তরুণীদের ভারতসহ বিভিন্ন দেশে পাচারের ঘটনায় সাম্প্রতিক সময়ে বেশ কয়েকজনকে গ্রেপ্তারের পর পাচারকারীরা এখন ধর্মীয় লেবাসে অপকর্মে নেমেছে এমন তথ্য পাওয়া গেছে। মাজার কেন্দ্রিক পাচারকারী চক্র নারীদের ভারতের আজমির শরীফ দরগা জিয়ারত করে পুণ্য লাভ করার বা চাকরি দেওয়ার কথা বলে ফাঁদে ফেলছে। এভাবে পাচারের শিকার দুই তরুণীকে সম্প্রতি দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। হঠাৎ ইস্তফা গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানির, কারণ ঘিরে জল্পনা। সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে হঠাৎ ইস্তফা দিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। শনিবার সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রিত্ব ছাড়ার সিদ্ধান্ত জানিয়েছেন তিনি। দল তাঁকে সংগঠনে ফেরার নির্দেশ দেয়াতেই এই সিদ্ধান্ত জানিয়েছেন রূপানি। তাঁর উত্তরসূরি কে হবেন সেটা নিয়েই এখন জল্পনা শুরু হয়ে গেছে। মুসলমানদের বিরুদ্ধে মাদক জেহাদের অভিযোগ, বিতর্কে কেরলের যাজক। সংবাদ প্রতিদিনের এ শিরোনামের খবরে লেখা হয়েছে অমুসলিম তরুণ তরুণীদের মাদকের নেশায় বুঁদ করিয়ে তাঁদের বিপথে ঠেলে দিচ্ছে কেরলের মুসলিমদের এক অংশ। তাঁদের এই অভিযানের নাম নার্কোটিক জেহাদ বা মাদক জেহাদ। কেরলের মার্থ মারিয়াম পিলগ্রিম চার্চে ভাষণ দেওয়ার সময় এমনই বিস্ফোরক দাবি করলেন পালাই বিশপ জোসেফ কাল্লারাঙ্গাট নার্কোটিক জিহাদ নিয়ে তার ব্যাখ্যা। লাভ জিহাদের মতোই মুসলিমদের আরেকটি জিহাদ হল মাদক জিহাদ। এই জিহাদে ওদের টার্গেট অমুসলিম যুবকরা। অন্যদিকে বিশপ জোসেফ কাল্লারাঙ্গাটের এই বক্তব্যের বিরুদ্ধে তোপ দেখেছে কেরলের বেশ কিছু মুসলিম সংগঠন। সুন্নি ছাত্র ফেডারেশনের দাবি, বিশপ প্রমাণ দিক তারপর অভিযোগ করুন। আবার বিশপের বিরুদ্ধে ধর্মীয় মেরুকরণ করার অভিযোগ করেছে অনেকে। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি। আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে প্রান্তিক আয়োজনে রয়েছে ধারাবাহিক আলোচনা, ইরান ইরাক যুদ্ধের ইতিহাস।
ইরান ইরাক যুদ্ধের ইতিহাস।
শ্রোতা বন্ধুরা, ইরান ইরাক যুদ্ধের ইতিহাস অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আশরাফুর রহমান
এবং আমি গাজী আব্দুর রশিদ।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। গত আসরে আমরা ইরানের বিরুদ্ধে ইরাকের রাসায়নিক হামলার ভয়াবহতা নিয়ে কথা বলেছি। আজ আমরা ইরাক ইরান যুদ্ধের শেষ দেড় বছরে যুদ্ধের ভারসাম্যে পরিবর্তনের কারণ বর্ণনা করার চেষ্টা করব। আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
যুদ্ধের শেষ ভাগে এসে ইরানের কয়েকটি সফল অভিযানে পর্যুদস্ত হয়ে ইরাকের শাসক সাদ্দাম ইরানের বিরুদ্ধে ব্যাপকভাবে অপ্রচলিত অস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত নেয়। ইরাকি বাহিনীর নিষিদ্ধ রাসায়নিক অস্ত্রের হামলায় ইরানের হাজার হাজার যোদ্ধা ও বেসামরিক মানুষ হতাহত হয়। প্রাচ্য ও পাশ্চাত্যের তৎকালীন দুই পরাশক্তির মদদে এসব হামলা চালায় আগ্রাসী বাহিনী। সাদ্দাম বাহিনীকে কোন কোন দেশ রাসায়নিক অস্ত্র সরবরাহ করেছিল সে তথ্য পরবর্তীতে প্রকাশ পায়। 2003 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ইরাকের কাছে থাকা রাসায়নিক অস্ত্রকে গোটা বিশ্বের নিরাপত্তার জন্য হুমকি ঘোষণা করে দেশটির উপর আগ্রাসন চালানোর নির্দেশ দেন। কারণ ওয়াশিংটনে জানা ছিল তাদের কাছ থেকে পাওয়া বিপুল পরিমাণ রাসায়নিক অস্ত্রের পুরোটা ইরাক ইরান যুদ্ধে ব্যবহার করেনি বাগদাদ।
ইরানের বিরুদ্ধে যুদ্ধে ইরাকের প্রতি আন্তর্জাতিক অকুণ্ঠ সমর্থন যদিও ওই যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে ভূমিকা রেখেছিল, কিন্তু তারপরও ইরান যুদ্ধের ময়দানে নিজের ভাগ্য নির্ধারণের সিদ্ধান্ত নেয়। ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর বসরার পূর্ব প্রান্তে ইরানি যোদ্ধারা সাফল্যের সঙ্গে কারবালা পাঁচ অভিযান চালান। ওই অভিযানে ইরাকি বাহিনী বড় ধরনের ক্ষয়ক্ষতির সম্মুখীন হলে বাগদাদের প্রধান মিত্র আমেরিকার ইরান বিরোধী বক্তব্য আরও প্রখর হয়ে ওঠে। স্বয়ং তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান ইরানের বিরুদ্ধে কড়া ভাষায় বক্তব্য রাখেন। মার্কিন কর্মকর্তাদের এসব বক্তব্যের জবাবে ইরানের ইসলামী বিপ্লবের মহান নেতা ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাই 1987 সালের 29 মে এ ভাষণে বলেন, আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন যে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন ইরান সরকার বন্য আচরণ করছে। বন্য যদি এই অর্থে হয় যে ইরান তোমাদের পোষ মানছে না এবং তোমাদের নির্দেশ মতো কাজ করছে না, তাহলে তোমরা এই আচরণের বিশেষণ যা খুশি তাই দিতে পারো।
ইমাম খোমেনি আরো বলেন, মার্কিনীদের দৃষ্টিতে তাদের পোষ না মানা যে কাউকে তারা সন্ত্রাসী বলতেও দ্বিধা করে না। আপনারা দেখেছেন ইরাক যতদিন আমেরিকার কথা মেনে চলেনি ততদিন বাগদাদ তাদের দৃষ্টিতে সন্ত্রাসী রাষ্ট্র ছিল। যখনই সাদ্দাম সরকার পোষ মানতে শুরু করেছে তখনই তাকে সন্ত্রাসবাদের তালিকা থেকে বাদ দিয়েছে আমেরিকা। ইসলামী বিপ্লবের মহানেতা আরো বলেন, এটি হচ্ছে রিগানদের মতো ব্যক্তিদের যুক্তি ও দর্শন। এই দর্শন ব্যবহার করে আমেরিকা সারা বিশ্বে লুটপাট চালাচ্ছে এবং নির্যাতিত জনগোষ্ঠীগুলোকে পায়ের তলায় পিষে মারছে। কাজেই হে ইরানি জনগণ, আমেরিকার বিরুদ্ধে সামান্যতম দুর্বলতা দেখালে কিন্তু তোমাদেরকে পায়ের তলায় পিষ্ট হতে হবে।
আমেরিকা 1987 সালে পারস্য উপসাগরে ইরাকের সমর্থনে সরাসরি নৌ উপস্থিতি জোরদার করে। ইরাক যাতে নির্বিঘ্নে ইরানের তেল ট্যাঙ্কারগুলোর পাশাপাশি ইরানি নৌবন্দরগুলোতে হামলা চালাতে পারে সেই ব্যবস্থা করে দেয় মার্কিন সেনারা। তারা পারস্য উপসাগরে ইরানের নৌ ও বিমান বাহিনীর তৎপরতা সীমিত করে দেয়। এর মাধ্যমে প্রকারান্তরে আমেরিকা সরাসরি ইরাক ইরান যুদ্ধে জড়িয়ে যায়। ফলে ইরাকি শাসক সাদ্দাম এই যুদ্ধকে আন্তর্জাতিক রূপ দেওয়ার যে চেষ্টা করেছিল তা অনেকাংশে সফল হয়।
এ সময় ইরাকি সেনারা যেসব স্থানে কঠিন আত্মরক্ষামূলক অবস্থানে ছিল সেসব স্থান দিয়ে দেশটির উপর হামলা চালানো সহজ সাধ্য ছিল না। এ কারণে ইরানি সেনা কমান্ডাররা ইরাকের দুর্বল অবস্থানগুলো চিহ্নিত করে আকস্মিক আঘাত হানার সিদ্ধান্ত নেন। এই কৌশল অবলম্বন করে হোর এলাকায় খাইবার ও বাদ্র অভিযান চালানো হয়। ইরাকের দক্ষিণাঞ্চলীয় ফাও উপত্যকা দখল ছিল ইরানের এই কৌশলের সবচেয়ে বড় সাফল্য, যা যুদ্ধের মোড় ইরানের পক্ষে ঘুরিয়ে দিতে সহায়তা করে। এর আগ পর্যন্ত ইরানের পক্ষে এত বড় বিজয় অর্জন করা সম্ভব হয়নি। ইরানের এই বিশাল বিজয়ের ফলে ইরাক নড়ে চড়ে বসে এবং এতদিন ইরানের সামরিক শক্তিকে অবহেলাকারী সাদ্দাম সরকার নিজের সমরসজ্জাকে ঢেলে সাজাতে বাধ্য হয়।
তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সমর বিশেষজ্ঞ কর্নেল আলেকজান্ডার কুলিকো 1986 সালের মে মাসে প্রকাশিত এক নিবন্ধে ইরানের হাতে ইরাকের ফাও উপত্যকা দখলের গুরুত্ব বর্ণনা করেন। তার দৃষ্টিতে এই ঘটনা শুধুমাত্র একটি ভূখণ্ড দখল করা ছিল না, বরং এর মাধ্যমে একটি সামরিক বার্তা দেওয়া হয়েছিল। আর বার্তাটি ছিল এই যে ইরানের পক্ষে ইরাককে পুরোপুরি বিধ্বস্ত করে দেয়া সম্ভব না হলেও যদি তেহরানকে সুযোগ দেয়া হয় তাহলে সে ইরাকের সমর শক্তির ধার উল্লেখযোগ্য মাত্রায় কমিয়ে দিতে সক্ষম হবে। কারবালা 5 অভিযানে ইরানের হাতে দখল হয়ে যাওয়া ভূখণ্ড পুনরুদ্ধারের ব্যাপারে হতাশ হয়ে ইরাকি শাসক সাদ্দাম তার শীর্ষস্থানীয় সেনা কমান্ডারদেরকে নিয়ে এক বৈঠকে বসেন যা 5 ঘন্টা স্থায়ী হয়।
বৈঠকে রিপাবলিকান গার্ড রেজিমেন্টকে আরও শক্তিশালী করা, পাল্টা হামলা চালানোর জন্য বিমান বাহিনীর শক্তি বৃদ্ধি, তেল ট্যাঙ্কারগুলোতে হামলা বৃদ্ধি এবং আরও বেশি রাসায়নিক হামলা চালানোর সিদ্ধান্ত হয়। প্রাচ্য ও পাশ্চাত্যের দুই পরাশক্তিও এ সময় ইরাকের চাহিদা অনুযায়ী নিজেদের আধুনিকতম সমর সম্ভার বাগদাদের জন্য উন্মুক্ত করে দেয়। মাত্র 2 বছরেরও কম সময়ের মধ্যে ফ্রান্স ইরাকের কাছে $560 কোটি এবং সোভিয়েত ইউনিয়ন $930 কোটি সমরাস্ত্র বিক্রি করে। সেই সঙ্গে সাদ্দাম বাহিনীর কাছে আমেরিকা ও জার্মানি থেকেও বিপুল পরিমাণ সমরাস্ত্র পৌঁছে যায়। পক্ষান্তরে ইরানের উপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করে রাখে পরাশক্তিগুলো। ইরানের তেল বিক্রির উপরও নানা রকম সীমাবদ্ধতা আরোপ করা হয়।
তো শ্রোতা বন্ধুরা, ইরান ইরাক যুদ্ধের ইতিহাস শীর্ষক ধারাবাহিকের আজকের সময় ফুরিয়ে এসেছে, আগামী আসরেও আপনাদের সঙ্গ পাওয়ার আশা রাখছি।
এতক্ষণ আমাদের সঙ্গ দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।
ইরান ইরাক যুদ্ধের ইতিহাস শীর্ষক ধারাবাহিক আলোচনাটি শুনলেন। শ্রোতাবন্ধুরা, এবারে বিশ্ব সংবাদের প্রধান প্রধান শিরোনামগুলো আবারও জানিয়ে দিচ্ছি। আইএইএতে ইরান বিরোধী যে কোনো প্রস্তাবের বিরুদ্ধে ভেটো দেবে রাশিয়া, জানিয়েছেন মিখাইল উলিয়ানভ। রাশিয়ার সঙ্গে সর্বাত্মক যুদ্ধ শুরু হতে পারে ইউরোপীয় সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির হুমকি। শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর করোনা ভাইরাস বাড়লে পুনরায় বন্ধ করে দেওয়া হবে, বাংলাদেশের শিক্ষামন্ত্রীর ঘোষণা। এবং ভারতের বিজেপি শাসিত গুজরাটের মুখ্যমন্ত্রী পদ থেকে আকস্মিকভাবে ইস্তফা দিয়েছেন বিজয় রূপানি। শ্রোতাবন্ধুরা, এবারে সবশেষে পাওয়া একটি খবর। ফিলিস্তিনের গাজা উপত্যকার বেশ কয়েকটি স্থানে বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েল। ইসরায়েলের কঠোর নিরাপত্তা বেষ্টিত একটি কারাগার ভেঙে ফিলিস্তিনের ছয় বন্দি পালিয়ে যাওয়ার পর গাজা উপত্যকায় এই হামলা চালাল ইহুদিবাদী ইসরায়েল। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, গাজা থেকে ইসরায়েলের অভ্যন্তরে রকেট হামলা চালানোর পর আজ দিনের প্রথম দিকে গাজার কয়েকটি স্থানে বিমান হামলা চালানো হয়েছে। তবে হামলায় কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে এবং হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা এখনও পরিষ্কার নয়। ইসরায়েলের সামরিক বাহিনী দাবি করেছে, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম ব্যবহার করে গাজা থেকে আসা রকেট প্রপাতিত করা হয়েছে। তবে আশকালান শহরের অধিবাসীরা জানিয়েছেন, তারা বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শুনেছেন। এর আগের ফিলিস্তিনের গণমাধ্যম খবর দিয়েছিল যে গাজা থেকে ইসরায়েল লক্ষ্য করে দশটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। শ্রোতাবন্ধুরা, আপনারা ভালো ও সুস্থ থাকুন এই কামনা করে, এবং আজই বাংলাদেশ সময় রাত 10:23 এবং ভারত সময় রাত 9:53 আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি আশরাফুর রহমান আজকের মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ।